مسلمان ہونا ہے. اسی لیے حضور حضرت صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو مثالیں دے دے کر سمجھایا ہے تاکہ ہم جہاں ہوں, جس حالت میں ہوں, جس معاملے میں ہوں, جس کام میں ہوں, کہ ہم یہ دیکھیں کہ میرے بدن سے نکلنے والے اعمال کیسے ہیں. اس لیے میں نے کہا کہ عمل ہی پر انسان کے بننے بگڑنے کا تعلق ہے. ایک مرتبہ آپ نے اپنے صحابہ سے پوچھا کہ جانتے ہو تمہاری مثال, مال کی مثال, تمہارے اہل و عیال کی اعمال کی مثال کیا ہے؟ پھر آپ نے فرمایا کہ اس کی مثال ایسی ہے جیسے ایک آدمی کے تین بھائی ہوں اور اس آدمی کے اوپر موت کا وقت آوے اور وہ تینوں بھائیوں میں سے ایک بھائی کو بلا کر یہ پوچھے کہ بھائی تم دیکھ رہے ہو میرے اوپر کیا مصیبت آ رہی ہے, دنیا سے میں جا رہا ہوں, آخرت کا سفر تیار ہے, اس مصیبت کی گھڑی میں تم میری کیا مدد کرو گے؟ وہ کہتا ہے کہ بھائی میں تیرے ساتھ ہوں, جب تک تو دنیا میں موجود ہے تیرے ساتھ رہوں گا, خوب تیری خدمت کروں گا, تیری تیمارداری کروں گا, اور جب تیرا انتقال ہو جائے گا تو تجھے نہلاؤں گا, کفناؤں گا, دفناؤں گا, اور تیرے مرنے کے بعد لوگوں میں تیرا ذکر خیر کروں گا, تیری صفات بیان کروں گا, تیری تعریفیں کروں گا, اور کچھ دنوں کے بعد پھر میں تجھے بھول جاؤں گا. آپ نے فرمایا یہ بھائی تو اس کے اہل و عیال ہیں, اس کے گھر والے ہیں. پھر دوسرا بھائی کو بلا کر یہی پوچھتا ہے کہ بھائی تم دیکھ رہے ہو میرے اوپر کیا مصیبت آ رہی ہے, کہ دنیا سے میں جا رہا ہوں, آخرت کا سفر تیار ہے, اس مصیبت کی گھڑی میں تم میری کیا مدد کرو گے؟ وہ کہتا ہے کہ بھائی میرا تیرا واسطہ تو زندگی تک کا ہے, جب تک تیری سانس چل رہی ہے, جب تک تو زندہ ہے, کہ اس وقت تک تجھے مجھ سے جتنا نفع اٹھانا ہے, جتنا فائدہ اٹھانا ہے اٹھا لے, کہ جہاں تیرا انتقال ہوا تو دنیا سے رخصت ہوا کہ پھر تیرا راستہ الگ ہوگا, میرا راستہ الگ ہوگا, میں دوسری طرف جاؤں گا, تو دوسری طرف جائے گا. آپ نے فرمایا یہ بھائی اس کا مال ہے کہ کوئی چیز انسان کے ساتھ نہیں جاتی. آپ دیکھتے ہیں کفن بھی اس لیے پہنا دیا جاتا ہے کہ یہ انسان اشرف المخلوقات ہے, اس کی بے حرمتی نہ ہو جائے, اس کی بے پردگی نہ ہو, اس لیے کفن پہنا دیا جاتا ہے, نہیں تو قبر میں جا کر وہ بھی سلگڑ کر ختم ہو جائے گا. کہ کل قیامت کے دن ہر آدمی اپنی قبر سے ننگا اٹھے گا, جس طرح دنیا میں ننگا آیا ہے اسی طرح ہر آدمی کل قیامت کے دن ننگا اٹھے گا. تو آپ نے فرمایا یہ اس کا مال ہے جو یہاں ساتھ چھوڑ دے گا. پھر تیسرے بھائی کو بلا کر یہ پوچھتا ہے کہ بھائی اس مصیبت کی گھڑی میں تم میری کیا مدد کرو گے؟ وہ کہتا ہے کہ بھائی میں تو تیرے ساتھ ہوں, جب تک تو دنیا میں موجود ہے تیرے ساتھ رہوں گا, جب تیرا انتقال ہو جائے گا اور تو قبر میں پہنچے گا اور ممکن نکیل اس سے سوال کریں گے تو ان کے سوالوں کا جواب میں دوں گا تیرے طرف سے, اور جب کل کو نام اعمال تو لیں گے تو تیرے نام اعمال کے ترازو میں بیٹھ جاؤں گا اور خوب کوشش کروں گا اس کو وزنی کرنے کی, اس کو بھاری کرنے کی, اس کو جھکانے کی, اور میں تیرے ساتھ رہوں گا یہاں تک کہ تجھ کو جنت میں داخل کرا دوں, کہ وہاں تک تیرے ساتھ رہوں گا. آپ نے فرمایا یہ بھائی اس کے اعمال ہیں. پھر آپ نے پوچھا مثال دے کر کہ اب بدلا ان تینوں بھائیوں میں سے کون سا بھائی کارآمد ہوا, کام والا کون سا ہوا؟ تو صحابہ نے عرض کیا رسول اللہ پہلے دو تو بیکاری ثابت ہوئے جو یہی ساتھ چھوڑ دیں گے, کام آنے والا تو یہی ہے جو آخر تک ساتھ نبھائے گا. تو اس لیے میرے محترم بزرگ دوستو ہمیں سب سے پہلے اپنے عملوں کے طرف سے فکر مند ہونا ہے.
تو میں نے عمل کے سندر کرا, عمل کے سندر کرلے تر زندگی قیمتی ہوئے, اور عمل کے سندر نہ کرلے تر زندگی بے قیمتی ہوئے. تو حضور اکرم صلی اللہ علیہ وسلم یہ بشے کے صحابہ اکرام کے سامنے مثال دیے درشانت دیے بجھیے جمن کو تین جن بھائی مانے جو تر انتقال ایک بھائی کے ڈیکے سے بولتے سے جو بھائی ہم تو دنیا زندگی تھی چلے جاچی ہمار دنیا زندگی جو سمے چل سے سمے شیش ہو گیا اخن آخر جگتے پڑی دیکھی تمہارے ساتھ ایکسے چلام ایکسے چلے سے پھر تو تمہیں এই পরিস্থিতিতে আখেরাতের জগতে আমি যাচ্ছি, এই কঠিন এই পরিস্থিতিতে তুমি আমাকে কি সাহায্য করতে পারো? তোমার এতে ওই ভাই বলবে যে আমি তোমার সাথে তুমি তোমার এন্তেকাল হয়ে গেলে তোমার সাথে চলবো, কবর পর্যন্ত তোমার সাথে যাব, এর আগে তোমার কাফন দফনের ইন্তজাম করব, তোমার যে কাফন দফনের ইন্তজাম থেকে শুরু করে বাবা তোমাকে দাফন করা শেষ হলে তোমার থেকে আমরা ফিরে চলে আসবো, ফিরে চলে আসে পরবর্তীতে তোমার জিকিরে খায়ের করতে থাকবো, তোমার আলোচনা ভালো আলোচনা করতে থাকবো, তোমার গুণাবলী প্রশংসা বয়ান করতে থাকবো, তো কিছুদিন এভাবে চলে যাবে, এরপরে তোমাকে আমরা ভুলে যাবো. তো বলে যে এই ভাই হলো তার পরিবার পরিজন. দ্বিতীয় ভাই যাকে ডেকে এসে একই প্রশ্ন করছে যে আমি তো দুনিয়ার জগৎ থেকে চলে যাচ্ছি, তোমাদের সাথে একসাথে ছিলাম, এই আখিরাতের জগতের পাড়ি দেওয়ার এই কঠিন খাটিয়ার পরিস্থিতিতে তুমি আমাকে কি সাহায্য করতে পারো? তোমার যে আমি তো তোমাকে আমার সাথে তো তোমার সম্পর্ক এতটুকুই যে তোমার জিন্দগির সাথে আমার সম্পর্ক যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত ছিলে তোমার গাল তোমার মধ্যে বাকি ছিল বা বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত অন্য কারোর কাছে আমি চলে যাবো। তো বলেন যে এই ভাই হচ্ছে তার মাল তার সম্পদ। তৃতীয় ভাইকে সাথে গিয়ে একই প্রশ্ন করলো যে তোমাদের সাথে একসাথে ছিলাম, একসাথে চলেছি ফিরেছি, আখিরাতের এই মহান পরিস্থিতি আর ঘাটিতে তুমি আমাকে কি সাহায্য করতে পারো? তোমার যে আমি তো সর্বদা তোমার সাথে থাকবো, মৃত্যুর পরেও তোমার সাথে থাকবো, কবরের জিন্দগিতে যখন মনকার নেকির আসবে তো তাদের সোয়ালের জবাব, তাদের প্রশ্নের জবাব তোমার পক্ষ থেকে আমি সবই দিব। এবং হাসরের ময়দানে যখন উঠবে যে এই ভাই হচ্ছে তার নেক আমল, তার আমল তোমার যে মানুষ তার মাল সম্পদ ততক্ষণ পর্যন্ত তার সাথে যাবে যতক্ষণ তার সাথে থাকবে যতক্ষণ তার হায়াত রয়েছে। তোমার যে মানুষ যে এন্তেকাল করে এন্তেকালের পরে তাকে কাফন দাফন করা হয়, তাকে কাফন করানো হয়, তোমার যে কাফনটা মানুষের সম্মানার্থে করা হয়, মানুষের সম্মানের জন্য তাকে কাফন করানো হয় যাতে তার সম্মানের মধ্যে কোনো হানি না হয় এবং বেইজ্জত না হয়, এজন্য তাকে কাফন করানো হয়ে থাকে। অন্যথায় সে তো মৃত্যুর পরে এই কাফনের সে মালিক থাকে না, কাফনের কাপড়ের কাপড়টুকুর তার সে মালিক থাকে না। বলে যে এই জন্য মানুষ দুনিয়াতে যেরকম বস্ত্রবিহীন বস্ত্রহীন অবস্থাতে দুনিয়াতে এসেছে, মৃত্যুর পরেও কবর থেকে মানুষ বস্ত্রহীন অবস্থাতে উঠবে। তো মানুষ কোনো কিছুরই মালিক ছাড়া যেমন এসেছে এভাবে কোনো কিছুরই মালিক ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। তো হুজুর কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ভাইয়ের কথা বর্ণনা করে বলেন যে তোমরাই বলো যে এই তিন ভাইয়ের ভিতরে কোন ভাই তার সব থেকে উপকারী হলো। তো সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম দুই ভাই তো তার বেকারি গেল, তৃতীয় ভাই অর্থাৎ নেক আমল আমলই তো তার কাজে আসলো।
আর আমাল কা দার মাদার দোস্ত বুজুর্গ ইয়াকিন কে সাথ হে কে জেসে উসকা আন্দর কা ইয়াকিন হোগা বদন সে নিকলনে ওয়ালে আমাল উসকে এতবার সে হোগে। अगर अंदर का यकीन बना हुआ होगा तो बदन से निकलने वाले आमाल उसके एतबार से होंगे, और अगर खुदा ना खास्ता अंदर का यकीन बिगड़ा हुआ होगा तो फिर बदन से निकलने वाले आमाल उसके एतबार से होंगे। इसलिए हमें बुनियादी तौर पर सबसे पहले अपने अंदर के यकीन को बदलना है, अपने अंदर के यकीन को बनाना है। अपने अंदर का यकीन यानी अपने ईमान को बनाना है कि ईमान कि अल्लाह ने हमें सबसे कीमती सरमाया अता फरमाया है, ये सबसे बड़ी नेमत अल्लाह ने हमें बरहमत फरमाई है। ईमान की दौलत सबसे बड़ी नेमत, इसलिए कि इनामात तो अल्लाह ताला के बेशुमार हैं। कि कुरान में कहता है कि वह इन तउदू नेमतुल्लाह इला तहसुहा, कि अल्लाह ताला के इनामात तो इतने हैं कि अगर तुम अल्लाह की नेमतों को गिनना चाहो शुमार करना चाहो तो तुम अल्लाह की नेमतों को गिन नहीं सकते, शुमार नहीं कर सकते। कि कदम कदम पर सांस सांस पर अल्लाह ताला की नेमतें हमारे ऊपर बारिश की तरह उतर रही हैं, और ऐसी ऐसी नेमतें हैं कि अल्लाह की एक नेमत बड़ी नेमत होती है लेकिन हमारा ध्यान उधर नहीं आता कि भी अल्लाह की नेमतों में तो कोई नेमत है। इसलिए कि हर चीज की कदर कीमत आदमी को उस वक्त मालूम होती है, उस वक्त पता चलती है जब वो चीज हाथ से निकल जाती है। जब तक कोई चीज आदमी के हाथ में होती है उसकी कदर कीमत का अंदाजा नहीं होता, कि जब वो चीज हाथ से निकल जाती है तो पता चलता है कि मैंने कितनी बड़ी चीज खोई है। इसलिए हुजूर हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि पांच चीजों की कदर करो पांच चीजों से पहले पहले, यानी पांच बड़ी नेमतें हैं। हुजूर हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के जुमले छोटे होते हैं लेकिन जामे होते हैं कि हर इन पांचों चीजों में इन पांचों नेमतों में पूरी जिंदगी का खुलासा आ गया। आपने फरमाया कि पांच चीजों की कदर करो पांच चीजों से पहले पहले, कि जवानी की कदर कर लो बुढ़ापे से पहले पहले, کیب چلی گئی اب کسی قیمت پر واپس نہیں آئے گی. کہ جوانی کی عبادت, کہ جوانی کی عبادت اللہ کیا مقبول ہے, کیوں؟ اس لیے کہ اس کے اندر خواہشوں کا بھی زور ہوتا ہے اور آدمی چلتا ہے گناہوں کی طرف, طبیعت چلتی ہے کہ ان خواہشوں کو قربان کر کر یہ آدمی اپنی جوانی اللہ کی عبادت میں اس کے دین پر اس کے راستے پر لگاتا ہے تو پھر ایسی جوانی کے بعد اللہ. اسی لیے وہ سات آدمی جو کل عرش کے سائے کے نیچے ہوں گے ان میں ایک وہ جوان بھی ہوگا جو جوانی میں اللہ کی عبادت کرتا ہوگا. تو جوانی کی قدر بڑھاپے سے پہلے پہلے, اور مالداری کی قدر کرو تنگ دستی سے پہلے پہلے, اور خالی اوقات کی قدر کرو مشغولی سے پہلے پہلے, اور صحت کی قدر کرو بیماری سے پہلے پہلے, اور زندگی کی قدر کرو موت سے پہلے پہلے. یہ پانچ چیزیں بتلائی ہیں کہ ان پانچ چیزوں کی قدر کرنا. تو میں کہہ رہا تھا کہ انعامات اللہ تعالیٰ کے بے شمار ہیں, لیکن ان تمام نعمتوں میں جو سب سے بڑی نعمت اللہ تعالیٰ نے مجھے اور آپ کو مرحمت فرمائی ہے وہ ایمان کی دولت ہے. اس لیے کہ جتنی چیزیں پھیلی ہوئی ہیں, دنیا کے جتنے نقشے نظر آ رہے ہیں, اپنی ذات کے اندر بھی جو نعمتیں ہیں, باہر بھی جو اللہ کی نعمتیں ہیں, اس نعمتوں میں, اس نعمتوں پر اللہ نے کامیابی ناکامی کا دار و مدار نہیں رکھا ہے. اس لیے کہ یہ چیز اللہ نے غیروں کو بھی دے رکھی ہے, اسباب غیروں کو بھی دے رکھے ہیں, ہاتھ پیر ہیں, آنکھیں ہیں, کہ ہر چیز غیروں کو بھی پاس ہے ہمارے پاس بھی ہے, لیکن کامیابی ناکامی کا دار و مدار اللہ نے اس چیز پر نہیں رکھا ہے. کہ کامیابی ناکامی کا دار و مدار اللہ نے ایمان اور اعمال صالحہ پر رکھا ہے, کہ ایمان کے بغیر تو کوئی عمل قابل قبول ہے ہی نہیں. ایمان ہے اور اعمال صالحہ نہیں ہے تو کل قیامت کے دن اس کی سزا بھگتنی پڑے گی, نہیں تو اللہ غفور الرحیم ہے, وہ معاف کر دے تو پھر اسے کون پوچھنے والا ہے. تو اللہ نے ہمیں سب سے قیمتی سرمایہ ایمان عطا فرمایا ہے. اللہ ہمیں اس ایمان کی قدر کرنے کی توفیق عطا فرمائے. آج دوستو بزرگوں, ہمارے اندر سے اس ایمان کی قدر و قیمت نکل گئی ہے, اور نکلی کیوں ہے کہ جو چیز آدمی کو بغیر محنت کے, بغیر مجاہدے کے, بغیر قربانی کے, کہ جو چیز آدمی کو ملتی ہے نا, اس کی قدر و قیمت آدمی کے اندر کم ہوتی ہے بنسبت اس کے جو چیز آدمی محنت کر کر حاصل کرتا ہے. جس چیز پر آدمی کا جان مال وقت لگتا ہے, جس چیز کے لیے آدمی قربانی دیتا ہے, جس چیز کے لیے آدمی مجاہدے برداشت کرتا ہے, کہ اس کی قدر و قیمت آدمی کے اندر ہوتی ہے. کیونکہ ایمان ہمیں کہ بغیر محنت کے, بغیر مجاہدے کے, بغیر قربانی کے, جیسے وراثت میں کسی کوئی چیز مل جاتی ہے, ایسے ایمان ہم کو مل گیا. اس لیے ہمارے اندر اس ایمان کی قدر و قیمت کم ہے. اسی لیے حضور حضرت صلی اللہ علیہ وسلم نے ایمان کی اور ایمان والے کی قدر و قیمت بتلائی ہے, تاکہ ہم جہاں ہوں سب سے پہلے اپنے ایمان کی طرف سے فکر مند ہوں. جیسے صحابہ کرام رضی اللہ عنہ اجمعین, کیونکہ اپنے ایمان کو انہوں نے محنت سے, قربانیوں سے, مجاہدوں سے حاصل کیا تھا, اس لیے جہاں بھی ہوتے تھے اپنے ایمان کی طرف سے فکر مند ہوتے تھے. کہ چھوٹی چھوٹی باتوں پر اپنے ایمان کی طرف سے فکر پیدا ہوتی تھی. کہ ایک مرتبہ ایک صحابی بیٹھے ہوئے گھر میں, گھر والے پاس آئے, کچھ ہنسی مذاق کی بات شروع ہو گئی, تو یہ کہتے ہوئے کھڑے ہوئے کہ نافق حنزلہ, کہ حنزلہ تو منافق ہو گیا. کہ کیوں منافق ہوا؟ کہ کس وجہ سے بات اندر آئی؟ کہ جب ہم حضور کی مجلس میں ہوتے ہیں تو اندر کی کیفیت کچھ اور ہوتی ہے, اور جب گھر آتے ہیں تو اندر کی کیفیت کچھ اور ہوتی ہے. یہ تو نفاق کی علامت, کے اندر کچھ باہر کچھ. کہ اتنی سی بات پر کہ جو کیفیت ہماری نبی کی مجلس میں ہوتی ہے وہ کیفیت گھر آ کر ختم ہو جاتی ہے. کہ اتنی سی بات پر اپنے منافق ہونے کا ڈر اندر پیدا ہو گیا. کیوں؟ کیونکہ آدمی جس چیز کی قدر و قیمت آدمی کے اندر اتر جاتی ہے, آدمی اس کے طرف سے ہر وقت 24 گھنٹے فکر مند رہتا ہے.
تو بولیں گے شریر عمل, عمل نیک عمل বা ভালো আমল আর খারাপ আমল, এটা নির্ভর করে মানুষের একিনের উপরে. মানুষের একিন যখন সহি হবে তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও সহি হবে, একিন যখন নষ্ট হবে, খারাপ হবে, তো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও খারাপ হবে. মানে যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমলের নির্ভরশীলতা তার একিনের উপর নির্ভর করে, ইমানের উপর নির্ভর করে. তো ইমান, ইমান একিন, এটাই মানুষের আমলের, নেক আমল আর বদ আমলের মূল ভিত্তি. মানে যে ইমান, আর এই ইমানের মূল্যই সব থেকে বেশি, এই ইমানের মূল্যই সব থেকে বেশি, এবং এই ইমানের নিয়ামতই হচ্ছে সব থেকে বড় নিয়ামত. তিনি বলেন যে আল্লাহ জাল্লা জালালু অসংখ্য নিয়ামত আমাদের উপর বর্ষণ করেছেন. বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত প্রত্যেক পদক্ষেপে এবং প্রত্যেক মুহূর্তে.
আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আমাদের উপর বর্ষিত হচ্ছে। তোমাদের যে তমাম নিয়ামতের মধ্যে, সমস্ত নিয়ামতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হচ্ছে ইমানের নিয়ামত। কারণ ইমানের নিয়ামত এমন নিয়ামত যার উপরে মানুষের কামিয়াবি নির্ভর করে। ইমান থাকবে তো কামিয়াব, ইমান থাকবে না তো সে নাকাম হবে। আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার শুদ্ধ না হওয়া, শুদ্ধ হওয়া আর না হওয়া নির্ভর করবে। ইমানের কারণে মানুষের, ইমানের একিনের কারণে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বের হতে থাকবে, তার শরীর থেকে ভালো আমল বের হতে থাকবে। তো তিনি বলেন যে মানুষ এই ইমানের আমল, ইমানের কারণে সে তার জিন্দগির কদর বুঝতে পারবে। বলে যে প্রত্যেক এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বলেন যে, মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বড় স্বল্প কিন্তু অর্থের দিক থেকে অনেক ব্যাপক। মানে যে পাঁচটা জিনিসকে তোমরা, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কদর করো, বার্ধক্য আসার পূর্বে তোমরা জওয়ানিকে কদর করো, মানে যে জওয়ানির অবস্থার ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়, যে সাত ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে তাদের মধ্যে এক ব্যক্তি জওয়ান হবে, জওয়ান বয়সে ইবাদত বন্দেগী করতে ওয়ালা হবে। অনুরূপ ভাবে দারিদ্রতা আসার পূর্বে মালের কদর করা, যার কাছে মাল আছে, মাল আছে তো দারিদ্রতা আসার পূর্বে সে মালের কদর করবে। জিন্দগি শেষ হয়ে যাওয়ার পূর্বে, হায়াত চলে যাওয়ার পূর্বে, যতদিন পর্যন্ত হায়াত আছে তো হায়াতের কদর করা। অনুরূপ ভাবে অসুস্থ এক ব্যক্তি অসুস্থ হয়ে যায় তো অসুস্থতা আসার পূর্বে সুস্থতার কদর করা। তাহলে যে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো মানুষ যখন কদর করবে তো তার আমল সুন্দর হবে। তো তিনি বলেন যে ইমানের আমলের উপরে মানুষের, ইমানের আমলের উপরে তার কামিয়াবি আর নাকামিয়াবি নির্ভর করে। বলে যে ইমান আমল মানুষের কাছে থাকবে তো বলে যে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন, আর না থাকার কারণে সে নাকাম হবে। তো বলে যে ইমানের আমলের কদর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিয়েছেন। ইমান, ইমানদারের কদর মূল্য এবং ইমানের মূল্য বাদিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমানকে এবং ইমানকে হাসিল করার জন্য, মানে যে ইমানকে হাসিল করার জন্য মেহনত করতে হবে। মেহনত করলে তাহলে ইমানের কদর বুঝে আসবে। যে জিনিস মেহনত ছাড়া, মুজাহাদা ছাড়া, কুরবানি ছাড়া হাসিল হয় সে জিনিসের কদর মানুষের কাছে থাকে না। মানে যে ওয়ারিস সূত্রে কোনো জিনিস যদি কেউ পেয়ে যায় তো ওই জিনিসের কদর তার থাকে না। কিন্তু কেউ যদি কষ্ট ক্লেশ আর মেহনত কুরবানির মাধ্যমে কোনো জিনিসকে হাসিল করে তো তাহলে ওই জিনিসের কদর তার কাছে থাকে। মানে যে সাহাবায়ে কিরাম মেহনত মুজাহাদার কুরবানির মাধ্যমে এই ইমানকে হাসিল করেছিলেন, যার কারণে ইমানের কদর তাদের কাছে ছিল। ছোট থেকে ছোট অবস্থাও, অবস্থার সম্মুখীন হলেও তারা মনে করতে যে হাই আমার ইমান চলে গেল কিনা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তো তিনি একসময় বলেন যে বাড়িতে গেছেন তো বাড়ির পরিবেশে নিজের দিলের অবস্থার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। তো সাথে সাথে বলেছেন যে হাই হাজেরা তো মোনাফেক হয়ে গেছে। তো এতটুকু পরিস্থিতি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পেলেও, পরিস্থিতির পরিবর্তন দেখতে পেলেও নিজেদেরকে অনুভব করতেন যে আমার ইমানের মধ্যে কোনো কমি আসলো কিনা। তো এই জন্য বলে যে কারণ কি, কারণ সাহাবায়ে কিরাম মেহনত মুজাহাদার কুরবানির মাধ্যমে এই ইমানকে তারা হাসিল করেছিলেন, যার কারণে ইমানের কদর তাদের কাছে ছিল। এই জন্য ইমানের কদর তাদের কাছে থাকার কারণে, মানে যে ইমানের মূল্য তাদের কাছে থাকার কারণে, মানে যে এর আমল আসছে তাদের জিন্দগিতে, তাদের জিন্দগিতে এর আমল প্রস্ফুটিত হয়েছে এবং যার কারণে তারা কামিয়াব হয়েছে।
হুজুর আদর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে আপনে সাহাবা কে অন্দর ঈমান কি কদর ও কিমত উতারি থি। সাহাবা কে অন্দর ইয়ে ঈমান কি কদর ও কিমত এসি উতরি দোস্তো বুজুর্গো, কে ফির সাহাবা নে ইস ঈমান কে লিয়ে কে হর তকলিফ কো, হর মুসিবত কো, হর হালাত কো কে বরদাশত কিয়া হে, অর জো চিজ ঈমান কে মুকাবলে পর আই হে কে উসকো কুরবান কিয়া হে। जैसे मैंने कहा कि जिस चीज की कदर कीमत आदमी के अंदर उतर जाती है, आदमी उसके लिए अपनी सारी चीज झोंक देता है, اپنی جان اپنا مال اس چیز کی طرف لگاتا ہے جس چیز کی قدر و قیمت آدمی کے اندر اتر جاتی ہے. تو حضور حضرت صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کے اندر ایمان کی قدر و قیمت اتاری. کہ کیا قدر و قیمت بتلائی؟ کہ یہ قدر بتلائی کہ جب تک ایمان والا اس دنیا میں موجود رہے گا, ایک اللہ اللہ کہنے والا اس دنیا میں موجود رہے گا, اللہ تعالیٰ اس سات زمین آسمان کے نظام کو باقی رکھے گا ایک ایمان والے کی وجہ سے. اور جب ایمان والا اس دنیا میں نہیں رہا ہے کہ پھر اللہ کو اس کی کوئی ضرورت نہیں, اللہ اس کو ختم کرے گا. کہ اس کا وجود کہ ایمان والے کی وجہ سے ہے کہ اس وقت کہ پھر ایمان والا نہیں ہے کہ پھر اللہ اس کو ختم کرے گا. کہ یہ قدر بتلائی. اور قیمت کیا بدلائی؟ کہ اگر رائے کے دانے کے برابر بھی ایمان کو بچا کر لے گئے تو اللہ تعالیٰ اس دنیا سے 10 گنی بڑی جنت برآمد فرمائے گا. اب جس کا ایمان جتنا اونچا ہوگا, جس کا ایمان جتنا اعلیٰ ہوگا کہ کل قیامت کے دن اس کی اتنی بڑی جنت ہوگی, یہ تو ادنا ایمان والے کے لیے کہ رائے کے دانے کے برابر ایمان کو بچا کر لے گیا. اب ایمان جس کا جتنا اعلیٰ جتنا بڑا کہ کل قیامت کے دن اس کی اتنی بڑی جنت. تو یہ اللہ تعالیٰ نے جو ہمیں دعوت تبلیغ والے کام دیا ہے یہ اپنے ایمان کو بنانے کے لیے ہے. یہ جو اجتماعات ہوتے ہیں یہ اپنے اندر اپنی ذمہ داری کا احساس پیدا کرنے کے لیے ہے کہ میں کیوں دنیا میں آیا ہوں, میں کس لیے پیدا کیا گیا ہوں. خلقناکم ابصرا الینا لا ترجعون. قرآن پوچھتا ہے کہ تم یہ گمان کرتے ہو کہ تم کو یوں ہی بیکار پیدا کیا گیا ہے اور تم ہمارے طرف لوٹ کر نہیں آؤ گے. نہیں, ہمیں اللہ نے بیکار نہیں پیدا کیا, ہمیں اللہ نے تو اپنے لیے پیدا کیا ہے. وما خلقت الجن والانس الا ليعبدون. لیکن عبادت اللہ کی آدمی جب کرے گا جب اندر کا یقین بنا ہوا ہوگا. نہیں تو آج کوئی مال کی عبادت کر رہا ہے, کوئی کسی چیز کی بات کر رہا ہے, کوئی کسی چیز کے پیچھے پڑ رہا ہے. کیوں؟ کیونکہ اس کے اندر کی خرابی ہے, اندر کی یقینی کمزوری ہے. کہ آدمی جس چیز کا یقین لیے پھرتا ہے کہ اس چیز کی طرف بھاگتا ہے, اس چیز کی طرف لپکتا ہے کہ پھر اس کے علاوہ ساری چیزوں کو چھوڑ دیتا ہے. اس لیے دوستو بزرگوں, یہ اللہ کے راستے میں نکلنا, یہ اجتماعات کا ہونا, یہ اسی لیے ہے تاکہ ہمارے اندر احساس پیدا ہو. کہ آدمی کے اندر جب احساس پیدا ہو جاتا ہے کسی چیز کا تو پھر کسی کو کہنے سننے کی ضرورت نہیں ہوتی, آدمی خود ہی اس کی فکر میں رکھتا ہے.
ایمانের قدر আর এর মূল্য বাদিয়েছেন, মানে যে ইমানের কদর কি, ইমানের মূল্য কি, মানে যে ইমানের কদর তো হচ্ছে এই, আর ইমানদারের মূল্য হচ্ছে, ইমানদারের মূল্য কি আর ইমানের মূল্য কি. তো বলি যে ইমানের মূল্য তো হলো যে একজন ইমানদার ব্যক্তি দুনিয়াতে, একজন ইমানদার ব্যক্তি দুনিয়াতে থাকবে তো আল্লাহ জেল্লে জালালু এই তমাম নিজামকে আল্লাহ তালা ঠিক রাখবেন. তোমার যে ব্যক্তি থাকবে না, আল্লাহ তালা তমাম নিজামকে সব দাহারম বাহারম করে দিবেন, হালাক করে দিবেন. তো এটা হচ্ছে ইমানে, ইমানের মূল্য, ইমানদারের মূল্য. যে একজন ইমানদার ব্যক্তি থাকবে তমাম আসমান জমিনকে আল্লাহ তালা ঠিক রাখবেন. আর ইমানের মূল্য কি বলেন, যে যারা বরাবর ইমান নিয়ে কোনো ব্যক্তি দুনিয়ার থেকে চলে যাবে তো তাকে এই দুনিয়ার সমান, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দিবেন. তো বলেন যে এটা তো সর্বনিম্ন, যারা পরিমাণ ইমান এটা তো সর্বনিম্ন ইমান. বলে যে এর থেকে যারা আরো বেশি মেহনত করে ইমানকে বাড়াবে, ইমানকে বড় করবে, ইমানকে তৈরি করবে, তো বলে যে যত বড় ইমান হবে, যত মজবুত আর শক্তিশালী ইমান হবে, তো সে অনুপাতে আল্লাহ তাআলা তার জান্নাতকে দিবেন. তো ইমানের এবং ইমানদারের মূল্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিয়েছেন. তোমার যে এই ইমানের কদর তখনই হবে যখন মেহনত করে ইমানকে হাসিল করা হবে. তো যখন ইমান হবে তো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আর আমল সুন্দর হবে, তার আমল সঠিক হতে থাকবে, সুন্দর হতে থাকবে. তো বলেন যে এই তমাম মেহনতের উদ্দেশ্য হলো, মানে যে দাওয়াত তাবলীগের এই মেহনত, আর এই যে ইজতেমাত, ইজতেমা আল্লাহ তাআলার রাস্তাতে বের হওয়া, বলে যে এই তমাম মেহনতের উদ্দেশ্য এটাই যে মেহনত করে আমরা ইমান বানিয়ে নেই, আমাদের একিনকে ঠিক করে নেই. কারণ একিনের খারাপির কারণে মানুষ বিভিন্ন আমলে বদ আমলের মধ্যে ঝুঁকে পড়বে. মানে যে মানুষের ইমান একিন ঠিক আছে তো সে ভালো আমলের দিকে, ভালো ইবাদতের দিকে চলবে. মানুষের একিন নষ্ট তো সে খারাপ ইবাদতের মধ্যে, খারাপ আমলের দিকে চলবে. তো জানালে ইমান আর একিনকে ঠিক করার জন্যই মেহনত,
অনেকদিন মেহনত করে আমরা নিজেদের ইমানকে ঠিক করে নিব, নিজেদের আমলকে ঠিক করে নিব, বলে যে ইমান আর আমলকে ঠিক করার জন্যই এই মেহনতে আমরা এসেছি, আর এই মেহনত করব নিজেদের ইমানকে বানানোর জন্য।
ইসলিয়ে দোস্ত বুজুর্গ, হমে দাওয়াত কে জরিয়ে সে আপনে অন্দর কে ইয়াকিন কো বদলনা হ্যায় কে আল্লাহ কি বড়াই কো ইতনা বোলে ইতনা সুনে উসকি আজমতো কো ইতনা বোলে ইতনা সুনে কে আল্লাহ সে হোনে কা ইয়াকিন অন্দর পেদা হো। জব আল্লাহ সে হোনে কা ইয়াকিন অন্দর পেদা হোগা তো ফির আদমি হর হালত মে জিহাদ ই হোগা কে ও আমাল করেগা কি জিসসে আল্লাহ রাজি হো, আর আল্লাহ রাজি হতে হ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বতলায়ে হুয়ে তরিকে পর চলনে সে আল্লাহ তাআলা রাজি হতে হ্যায় কি হামারি তিজারত হ্যায় হামারি শাদি বিয়া হামারা খানা পিনা উড়না বেড়না চলনা কে সব উস তরিকে পর হো জায়ে তো ফির আল্লাহ তাআলা রাজি হতে হ্যায়। আর জব ইয়ে চিজ জব অন্দর ফিকর পেদা করেগি জব অন্দর কা ইয়াকিন সহি হোগা, আর ইয়াকিন সহি হোতা হ্যায় দাওয়াত কে জরিয়ে সে।
তাহলে যে যখন ইয়াকিন সহি হবে তো তখন আমাদের ভিতরে আমলের পরিবর্তন আসবে, আর ইয়াকিন সহি হবে দাওয়াতের দ্বারা। বলে যে আমলের মধ্যে পরিবর্তন আর আমলের সৌন্দর্য কি, বলে যে আমলের সৌন্দর্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা যে কোনো আমল হবে আমাদের থেকে বের হবে সেটা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে তো বলে যে আমলের সৌন্দর্য প্রকাশ করে, আর আমলের সৌন্দর্য এটি হচ্ছে আলামত। এজন্য বলে যে আমলের সৌন্দর্য ইখলাসের দ্বারা হবে, আর ইখলাস আসবে বলে যে ইয়াকিনের মাধ্যমে, আর ইয়াকিন আসবে দাওয়াতের মাধ্যমে।
انسان کے قیمتی بنتی ہے وہ انسان کے اعمال سے بنتی ہے, انسان کے بننے اور بگڑنے کا تعلق انسان کے اعمال کے ساتھ ہے, اس لیے ہم سب سے پہلے اپنے عملوں کی طرف سے فکر مند ہوں کہ میرے بدن سے نکلنے والے اعمال صحیح ہو جائیں, اگر بدن سے نکلنے والے اعمال صحیح ہیں تو انسان کی زندگی قیمتی ہے, اور اگر خدا نہ خواستہ بدن سے نکلنے والے اعمال صحیح نہیں ہیں تو یہ انسان کی زندگی بے قیمت ہے اللہ کے
نزدیک۔
بھائی ذرا داڑی آپ سے مہربانی کرے بسے پڑی যে যেখানে আছি যারা পেয়েছি সেখানে বসে পড়ি, মানে যে আখেরের নামাজের পরে এই যে সময় বড়ই কীর্তি সময়, বড়ই মূল্যবান সময়, সময়ের কদর করি, মানে যে এত পুরো জিন্দগি আমাদের কীর্তি, পুরো জিন্দগির সময়টাই বড় মূল্যবান সময়, 60-70 বছরের হায়াত, এই হায়াত জিন্দগির প্রত্যেকটা মুহূর্তই প্রত্যেকটা অবস্থায় হচ্ছে কীর্তির সময়, কীর্তি হায়াত, তোমার যে আসরের পরে পরের সময় আরো বেশি মূল্যবান। হাদিসে পাকের মাহরুম যে ব্যক্তি যে তোমরা আসরের ফজরের পর এবং আসরের পর কিছু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে জিকির করো, তো আল্লাহ জেল্লে জেলালু মধ্যবর্তী সময়ের জন্য যথেষ্ট হয়ে যাবেন, মধ্যবর্তী সময়ের জন্য তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। যদি তিনি বলেন যে এই কিমতি সময় এক তো হচ্ছে পুরো জিন্দগির সময়ে কিনতেই, দ্বিতীয় হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার রাস্তাতে আসছি তো এর কারণে আরো বেশি কিনতে হয়ে গেছে, সময় সময়ের মূল্য আরো বেশি বেড়ে গেছে, এক সকাল অথবা এক বিকাল, হাদিসে পাকের মাহফুম যে এক সকাল অথবা এক বিকাল আল্লাহ তাআলার রাস্তার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। বলেন যে এই মূল্যবান সময় তখনই মূল্যবান হবে যখন আমরা এই সময়কে মূল্যবান বানাবো, মূল্যবান করব, তো তখন এই সময় মূল্যবান হবে। তোমার যে মূল্য সময়ের মূল্য তখনই হয় যখন আমল সুন্দর হয়, ইমান আর আমলের মাধ্যমে সময়ের মূল্য হয়, যখন আমলকে সুন্দর করব সেই সময় বা হায়াত মূল্যবান হবে, আর যখন আমল সুন্দর হবে না তো হায়াত বা সময় অমূল্য হয়ে যাবে। এজন্য আমলের মাধ্যমে যখন আমরা আমলকে সুন্দর করতে থাকবো, নিজেদের আমলকে সুন্দর করব, আল্লাহ তাআলার রাস্তাতে এসেছি, এসে বলে যে মেহনতের মাধ্যমে যখন আমলকে সুন্দর করব তো আমাদের জিন্দগি কিমতি হবে, বড়ই মূল্যবান হবে। আর যখন কোনো মানুষ তার সময়কে মূল্যবান করার জন্য যখন তার আমলকে সুন্দর করে না বরং আমলকে নষ্ট করে তো তখন তার সময়ও বেকিমতি হয়ে যায়, তো সময়েরও কোনো মূল্য থাকে না।
আমল কেতে আদমি সুবহ সে লেকর শাম তক জো কাম করতা হ্যায়, দেখনে কা আমল, খানে পিনে কা আমল, সুননে কা আমল, তিজারত করনা, জো ভি আদমি কাম কর রহা হ্যায় ভো উসকে আমল কহলাতে হ্যায়। আর দোস্ত বুজুর্গো, ইহি চিজ হ্যায়, ইহি কাম গ্যর ভি করতে হ্যায়,
اور یہی کام مسلمان بھی کرتا ہے. فرق اتنا ہے ان کے اور ہمارے کرنے میں کہ ہمیں ان سارے کاموں کو کرنے کا طریقہ بتلایا گیا ہے. لقد کان لکم فی رسول اللہ اسوۃ حسنہ, کہ تمہارے لیے زندگی گزارنے کا بہترین طریقہ, بہترین نمونہ کہ وہ تمہارے نبی کی زندگی ہے. کہ کل قیامت کے دن اللہ تعالیٰ ہر ایک کو اس نمونے کے مطابق دیکھیں گے, کہ جس کی جتنی زندگی اس نمونے کے مطابق ہوگی اتنی اللہ کیا اس کی قدر و قیمت ہوگی, اتنی اللہ کیا اس کی حیثیت ہوگی, اور جس کی جتنی زندگی اس نمونے سے ہٹی ہوئی ہوگی اتنا ہی اللہ کیا بے قیمت ہوگا, اتنا ہی اللہ کیا بے قدر ہوگا.
عمل کے سندر کرب عمل کے بناب تو سمے ملوان ہو, اور جہاں عمل کے بنانا ہو تو سمر مل کمے جائے. تو بولے جو عمل مل ہے کی کرے, بولے جو عمل مل اللہ تعالی حکم حضور صلی اللہ علیہ وسلم طریقے ہوتے ہیں, بولے جو حضور کرم صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی سروتم نمونہ پاٹے یہ نمونر پر جہاں ہمارے عمل ہو تو بولے جو عمل کی جنس عمل مانسر زندگی جاپن پرتیک حرکت سبھی ہچھے عمل انترکت তার খানা পিনা হোক, তার পোশাক পরিচ্ছদ পরিধান করা হোক, তার চলাফেরা করেন যে তার ইবাদত বন্দেগী, তার মুআমালাত মুআশারাত ইত্যাদি সব কিছুই আমলের অন্তর্ভুক্ত. তো মানে যে এই আমলগুলো যখন আল্লাহ তাআলার এই আহকামাত অনুপাতে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে নমুনা হিসেবে যখন করা হবে, তো মানে যে মানুষের জিন্দেগী মূল্যবান হবে. আল্লাহ জাল্লা জালালুহু কিয়ামতের দিন দেখবেন যে কাল জিন্দেগীতে
متوجہ نہ ہو, اللہ سے مانگے اور اسی طرح سکون کے ساتھ بیٹھے رہے, کریں گے انشاءاللہ.
কিছু বিবাহ হবে, সময় অল্প, কত যদি লম্বা করা হয় তাহলে কাজটা পুরো হবে না. তো এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ এখন যেরকম খামোশির সাথে বসে আছি, সবাই ইনশাল্লাহ খামোশির সাথে বসে থাকি. আর যাদের কাছে তসবিহ আছে বা তসবিহ থাকলেও আমরা দিন তসবিহ আরই করি, সময়টা কাজে লাগাই এবং বসে থাকি, খামোশির সাথে বসে থাকি.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له, ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. من يطع الله ورسوله فقد رشد, ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. نسأل الله تبارك وتعالى أن يجعلنا ممن يطيعه ويطيع الرسول ويتبع رضوانه ويجتنب إسخطه, فإنما نحن به ولا. قال الله سبحانه وتعالى, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا, إن أكرمكم عند الله أتقاكم, إن الله عليم خبير. وقال عليه الصلاة والسلام, تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال عليه الصلاة والسلام, يا معشر الشباب, من استطاع منكم الباءة فليتزوج, فإنه أغض للبصر وأحسن للفرج. وقال عليه الصلاة والسلام, النكاح من سنتي. وقال, فمن رغب عن سنتي فليس مني, أو كما قال عليه الصلاة والسلام.
آپ حضرات اپنی تصدیق پوری کرتے رہے, بیٹھے بیٹھے اللہ کا نام لیتے رہے, درود شریف پڑھیں, استغفار پڑھیں. ادھر سے آتے بولے احمد.
মুফতি আমানুল হক সাহেব, ভাই মুফতি আমানুল হক সাহেবজাদি আয়েশা খাতুন কো বেবস 2 লাখ টাকা মেহর আপনি নিকাহ মে আপনি আপনার নিকাহ মে কবুল কিয়া, মেনে আপনার নিকাহ মে কবুল কিয়া, বারাকাল্লাহ। ইধর সে নিকল, ইধর সে আকর, ইধর সে নিকাল, ফিরি ভাই মোহাম্মদ নুরুল হামিদ কে সাহেবজাদি আসমা খাতুন কো বেবস মেহর ফাতমি আপনি নিকাহ মে দিয়ে আপনি আপনার নিকাহ মে কবুল কিয়া, মেনে আপনার নিকাহ মে কবুল কিয়া, আপ সমঝ লেনা হ্যা ভাই। মৌলানা হাসান মিসবাহ কে সাহেবজাদি মলিহা মিসবাহ কো বেবস মেহর ফাতমি আপনি নিকাহ মে দিয়ে আপনি আপনার নিকাহ মে কবুল কিয়া, ভাই মোহাম্মদ আবু ইউসুফ কে সাহেবজাদি ইসফত আরা কো মেহর তো লিখা হওয়া নেই, মেহর কত মেহর হ্যাঁ ভাই মোহাম্মদ আবু ইউসুফ কে সাহেবজাদি ইসফত আরা কো বেবস 2 লাখ টাকা মেহর আপনি নিকাহ মে দিয়ে আপনি আপনার নিকাহ মে কবুল কিয়া, আলহামদুলিল্লাহ। জি মোহাম্মদ আব্দুর রহমান আপ ভাই মোহাম্মদ আবুল কালাম কে সাহেবজাদি ক্যা নাম মৌসুমী সুলতানা, মোহাম্মদ আবুল কালাম কে সাহেবজাদি মৌসুমী সুলতানা কো বেবস 2 লাখ টাকা মেহর আপনি নিকাহ মে দিয়ে আপনি আপনার নিকাহ মে কবুল কিয়া, মেনে কবুল কিয়া, আলহামদুলিল্লাহ। বাদ মে
হজরত বিয়া হইতেছে সেজন্য আমি রেকর্ড করলাম না, বয়ান শেষ।